তার অমূল্য উপদেশ আমাদেরকে প্রদান করুন।
লাভের কথা খুঁজে পাচ্ছি না, যখনই দেখি কিছু বিচার করতে যাই তখনই আমার অনধিকার আমাকে সব থেকে দূরে সরিয়ে দেয়। এইটাই আমার পক্ষে খুবই মুশকিলের কথা হয়েছে। গুরু বৈষ্ণবগণ আমায় কৃপা করুন, আমরা যাতে তাদের সান্নিধ্য লাভ করে অযাচিত কৃপা আর্থিক কৃপা লাভ করে যেন আমরা সাধারণভাবে পথে আকর্ষণ হতে পারি। তাদের ত্রিমূর্তি থেকেই শুনতে পাই সাধনার ভজন শব্দ দুটো একসঙ্গে ব্যবহার হলেও দুটো এক নয়। আমার জন্য অপেক্ষা করছে উপদেশ নির্দেশ, উপদেশ নির্দেশ তার জন্য লেখা আছে শাস্ত্রে, বিচার করেছেন শাস্ত্রে। দেখা যাচ্ছে চিন্তা ভাবনা করে দেখছি কনিষ্ঠাধিকারের জন্যে উপদেশ নির্দেশ আদেশ ব্যবস্থা করেছে। মধ্যমাধিকারী যিনি তিনি উপদেশ নির্দেশ আদেশ দিয়ে তিনি সকলকে পরিচালনা করছেন, তার অধিকার বিচার করার কারো ক্ষমতা নেই। তথাপি তিনি সকলের জন্য চিন্তা ভাবনা করছেন, ভগবানের সঙ্গে তাঁর যোগসূত্র রয়েছে। আবার যারা কিছু জানে না তাদের জন্য কৃপা চিন্তা ভাবনা আছে। বিদ্যেশীগণের প্রতি উপেক্ষা এই চিন্তার ইন্ডিকাস কিন্তু সবসময় আছে। উত্তরাধিকারী যিনি তারা তো আইনের বাইরে, অর্থাৎ বাইরে অতীত বস্তু, তার জগতের যত রকম ধরনের বিধিনিষেধ আছে সব বিধিনিষেধের অতীত তারা। সুতরাং তাদের জন্য তো ভোটের নির্দেশে কোন প্রয়োজন নেই। তবে বিচার ক্ষেত্রে একটা দেখতে পাওয়া যায় প্রত্যেকেরই উপরমত আছে। কনিষ্ঠাধিকারীর জন্য তো হয়েছেনি, উত্তমাধিকারীর জন্যও তো আবার রয়েছেন, দেখা যাচ্ছে তারও তো উপরম আছেন, গুরুবর্গ আছেন। তা প্রত্যেকেই যদি গুরুবর্গ আছেন উপরওয়ালা আছেন তাহলে সকলেই তো একই চিন্তা ভাবনা নিয়ে বসে আছেন। যিনি কিন্তু পান নাই তার পাওয়ার প্রয়োজন অবশ্যই, কিন্তু যিনি কিছু পেয়েছেন তিনিও বর্তমান কিছু পাওয়ার জন্য তাহলে বোধ হয় তারও কিছু প্রয়োজন আছে। প্রশ্ন এইখানে যাদের যারা স্বয়ং সম্পূর্ণ তাদেরও পূর্ণতা মিটছে না, এ কি ব্যাপার? যিনি পান নাই তিনি পাওয়ার জন্য চেষ্টা করছেন, যারা সবটা পেয়ে বসে আছেন তাদের আবার অ্যাঙ্কারিং কেন, তারা কেন আবার ছাদ পাওয়ার জন্য সবসময় প্রার্থনা নিয়ে বসে আছেন? তাহলে বৈষ্ণব তত্ত্বদর্শনটাই বোধহয় এইরকম মনে মনে এইটা অনেক সময় চিন্তা আছে। কি করব আমরা? আমাদের সর্বতভাবে অনধিকারটাই সব থেকে বড় জিনিস, অধিকার প্রাপ্তির পর আবার এর যেন অধিকার লাভের প্রচেষ্টা, এইখানেই কিছু সন্দেহ আছে। যারা নিত্যসিদ্ধ মহাত্মা মুক্ত পরমমুক্ত ঈশ্বর প্রেরিত জন তাদের আজকের কথার মূল্য আছে। বিদ্যতে দয়া গ্রন্থে ক্ষিপ্তন্তে সর্বসংসারে চাষ্য করমানি ওই দৃষ্টি অভিযার মনে যাদের কথায় সব সংশয় বিদৃত হয়, যত রকম ধরনের সংশয় সব বিদৃত হয়, তাদের অবশ্যই প্রয়োজন। প্রশ্ন আছে তাহলে শ্রবণ যদি কিছু হয় লৌকিক ব্যবহারিক ভাবে তিনি সেইটুকু বলতে পারেন কিনা, পারমার্থিক ক্ষেত্রে যতটুকু শ্রবণ হয় ততটুকু বলা চলে কিনা, আলোচনা করা চলে কিনা, উপদেশ নির্দেশের কথা এখানে আসছে না, শুধু পরস্পর আলোচনা। এরপর কথা হচ্ছে তাহলে কে প্রচার করবেন, আচার প্রচার মানে কর তুমি কার্য, তুমি সর্বজ্ঞ, তুমি জগতের আর্য, কথাটা আছে আচরণ যিনি করছেন তিনি প্রচার করবেন, এমন কথাই যদি সবসময় ঠিক হয় তাহলে যারা তত্ত্বে প্রতিষ্ঠিত তারাই কি প্রচারে সবসময় অধিকারী, এগুলো তো বলা চলে না। কেন তারা তো স্বাভাবিকভাবেই প্রচার করেন, সর্বক্ষণ প্রচার করেন, চব্বিশ ঘন্টায় বিদেশে চব্বিশ ঘন্টায় প্রচার করেন, এই তো তাদের কথা। তাদের জন্য আবার সময় দুর্বল করা কেন? তাহলে আচার প্রচার মানে কর তুমি কার্য, তুমি সর্বগুরু, তুমি জগতের রাজ্য, ব্যাখ্যাটা কি হবে তাহলে? যারা আচার পান তারাই কি প্রচার করবেন, না তারা আদৌ প্রচার করবেন না? প্রচার কার্য তো তাহলে কার? একটা প্রশ্ন, সকলকে বলছেন মহাপ্রভু, কথাটা বুঝাচ্ছেন সেখানে, যারে দেখো তারাই কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তার রইতে। এখানে কোন দিকের বিচার করা হল? যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, কে বলবেন সেই কথাটা? তিনি ইষ্টসিদ্ধ মহাত্মা বলবেন, এটা অন্য কারো পক্ষেও কিছু বলা আছে একটা বার্তা এখানে, কিন্তু আমি প্রতিবন্ধে সূত্র কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়, এখানে কার কি অধিকার? আবার একটা অধিকার বিচার, শুনো শুনো নিত্যানন্দ শুনো হরিদাস, সর্বত্র আমার একটা করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বল কৃষ্ণ অজ কৃষ্ণ কর কৃষ্ণ ভিক্ষা। এই যে উপদেশ, এটা কাদের জন্য? নিত্যানন্দ গুরুকে বলছেন চৈতন্য মহাপ্রভু, তাদের বলছেন এটা করো তোমরা। তাহলে কোন অধিকার কোন অধিকার নিয়ে প্রচার করবেন? অথচ শাস্ত্রে দেখা আছে পরমত্বের বাণী, তার মুখ্য জড়িত যে নামব্রহ্ম, তার উপদেশেতে সকলে সব যত রকম ধরনের ভ্রান্তি আছে নিরাশ হয়। পরমাত্ম তত্ত্বে পরতত্ত্বেতে সব থেকে বেশি অধিকার আছে তাদের শ্রীমুখে কথা শুনতে। এখন যারা তত্ত্বে প্রতিষ্ঠিত নন হয়তো চেষ্টা করছেন, তারা উন্নতি লাভ করবার জন্য অধিকার লাভ করবার জন্য, সেক্ষেত্রটা তাহলে কি হবে? যারাই প্রচার করবেন তারাই কি পরমমুক্ত হতে হবে তাহলে? বা মুক্ত অবস্থা লাভ করবার জন্য যদি কেউ প্রচার করতে পারেন, হরিকথা বলতে পারেন, সেখানে বা কি সব হবে? সবগুলো নিয়েই তো শাস্ত্রে আলোচনা আছে সমস্ত অধিকারীর জন্য। অনিষ্ঠাধিকারী বা প্রাকৃত ভক্ত তাদের জন্যই তো সাধারণভাবে অন্যান্যমুখী জাতির মুখে আলোচনা শাস্ত্রে রয়েছে। আলোটা আর একটা দুটো নিয়ে আলোচনা আছে। আমরা চতুষ্টি আলোচনা করতে গেলে সেখানেও দেখি ওই ঝড়টাই আছে। চতুষ্টির শেষের দিকে শ্লোকটা আমরা বুঝি, এবার জিজ্ঞাসাম তত্ত্ব জিজ্ঞাসনাত্মনা অন্যায় একাধ্যাম যত সব সর্বত্র সর্বদা। সেখানেও অন্যায় জাতির মুখে আলোচনা আছে। তাহলে সবসময়ের জন্য শ্রীমদ ভাগবত আলোচনা করতে গেলেও যদি এ কথা আছে, তত দুষ্ট মানুষের জট শত্রু সঞ্চয় করুণিমা আলোচনার ক্ষেত্র আছে। কোন অবস্থায় কে কতটুকু আলোচনা করবেন এবং সেই আলোচনার ফলদান কতটুকু হবে, শাস্ত্র বলছেন অধিকারী বিচারে। যিনি উপদেশ করলেন নিত্যসিদ্ধ মহাত্মা তার কথা তো ঠিকই আছে, তার কথার প্রচুর শক্তি আছে। ভিত্ত দেবী দয়া গ্রন্থে সিদ্ধান্তে সর্বসংসায়া এ কথা যেখানে আছে সেখানে আমাদের জন্য কতটুকু কি আছে? সাধু সজ্জনের মুক্তি ভীষণ শক্তিশালী, সবটাই সম্ভব সেখানে। কিন্তু অনধিগত বিদ্যা, অনধিগত অধিকার সেখানে কি ফল হবে সেটাও বিচারের কথা। আমরা কি করব? আমরা সকলেই নাই, আমাদের কি করবার আছে? শাস্ত্র বিচার করেছেন প্রচারের অধিকার শাস্ত্রীয় মতে প্রত্যেক প্রতিষ্ঠিত ব্যক্তির প্রচারের ঠিকই অধিকার, এ কথা বলতে হবে। কিন্তু আর বাকি সব তারা কি করবে? তারা অনুশীলন করবেন, অভ্যাস করবেন, কিন্তু তাদের উপদেশও বড় যাবে অনধিকারী জায়গা, তাদের উপদেশও বলা যাবে। তাদের ক্ষেত্রটা হচ্ছে আলোচনা, অনুশীলন, অভ্যাস যোগ, এটা বলা চলবে তাদের ক্ষেত্রে। ঠিকভাবে উপদেশ মহাপদেশ মহামহাপদেশ কথা যখন আসবে নিশ্চয়ই তারা অধিকার প্রতিষ্ঠিত, সেই কথাই আসবে। তত্ত্বদর্শন বড় কঠিন জিনিস, এক এক জায়গায় এক এক রকম ধরনের কথা বলা হয়েছে। খুব সুসূক্ষ্ম বিচার, আর শুধু সুসূক্ষ্ম বিচার করে শেষ করলেও হবে না, এটা সম্পূর্ণই রিয়েলাইজেশনের ব্যাপার, বাস্তব অনুভূতির ব্যাপার। সেই অনুভূতি যখন আমাদের আসবে তখন তো অনেক কিছু হয়ে গেছে, কিন্তু তার পূর্ব পর্যন্ত আমাদের সাধন পথ নিশ্চয়ই আমাদের থাকতে হবে। যারা অধিকারী ব্যক্তি অধিকার প্রাপ্ত তাদের তো কোনো সমালোচনা নাই, সমালোচনার ক্ষেত্রে সেখানে নাই, সব সমালোচনার উপরে চলে অবিদিক ও চল সলিঙ্গন সমস্তত্ব চলে অবিদিক ও চল বিধির অবচর তারা আইনের উপরে তারা সেখানে কোনো সমালোচনা নিয়ে ক্ষেত্রে নেই। সুতরাং দেখা যায় আলোচনাটা বা সৎ সমালোচনা যাই বলা হয় সেটা
পরিক্রমা সম্বন্ধে
বর্ষ আমরা যে স্থান দর্শন করে আজ ফিরেছি তার ভিতরে সর্বাগ্রে রঘুকুঞ্জ হয়ে সেটা ভক্তবিনোদ ঠাকুরের ভজনস্থলী বা সমাধি স্থান আমরা দর্শন করেছি। তারই পাশেই গৌরকিশোর দাস বাবাজি মহারাজ ভজন করতেন, তার ভজন স্থলীয় দর্শন করেছি। তারপর ক্রমশ ক্রমশ আমরা এগিয়েছি হরিহর ক্ষেত্র, তারপর সুবর্ণ বিহার হয়ে আমরা নৃসিংহপল্লীকে দর্শন করেছি। তত্ত্বদর্শন আলোচনাই আমাদের প্রধান উদ্দেশ্য। যারা আমরা এই সুধাম নবদ্বীপ পরিক্রমা দর্শনাদি করতে এসেছি তাদের সকলেরই একটা চিন্তা ভাবনা আছে যে আমাদের কিছু সংগ্রহ করতে হবে, জমার ঘর দরকার। শাস্ত্র আলোচনা করলে আমরা দেখছি আমাদের যদি জমার ঘর বেশি না থাকে তাহলে আমরা হরিভজন করতে পারি না, সাধন পথে প্রকাশ হতে পারি না, সেই জন্যই জমার ঘর দরকার। জমার ঘর না থাকলে কোনদিকেই সুবিধা নেই, ভক্তি লাভ হয় সৎসঙ্গ প্রভাবে, সৎসঙ্গ লাভ হয় পুঞ্জীভূত কৃতির প্রভাবে। জমার ঘর দরকার হচ্ছে, কিন্তু জমার ঘর তো আমাদের হচ্ছে না, সবই খরচের খাতা। যেদিকেই যাই সেই দিকেই খরচের খাতা, কি করব? যদি জমার ঘর রাখতে হয় তাহলে তো শাস্ত্রানুসারেই চলতে হবে আমাদের। এই শাস্ত্রে বিধি নিষেধ দুটোই বলা হল, এইটা এটা করবে না আর এইটা এটা করবে। দুটো যদি সমান সমান না হয় তাহলে জমার ঘর হয় কি করে? বাড়ি ঘর ধরে সেখানে মানান্তর মতান্তর ঝগড়া বিবাদ বিসম্বাদ সবসময় লেগে আছে, সমাজে সবসময় দেখতে পাওয়া যাচ্ছে এটা। কিন্তু মঠ মন্দিরে এসেছি কিছু জমার ঘর করব বলে, এখানেও গুরু বৈষ্ণবগণের যে উপদেশ নির্দেশ সেখানেও শুধু দেখি সমালোচনা আর সমালোচনা। কি করব, ভালো লাগে না? সব সময় যদি আমাদের মতো করে তারা কিছু বলেন তাহলে শুনতে আগ্রহ আছে, আর যদি আমাদের ইচ্ছার বিরুদ্ধে কিছু বলেন তাহলে শুনতে একদম ইচ্ছা নেই। অথচ গুরু বৈষ্ণবগণ তারা হচ্ছেন সব থেকে বড় চিকিৎসক, বড় চিকিৎসক। কিন্তু সে চিকিৎসা যেভাবে করছেন তারা, সে চিকিৎসা আমরা সন্তুষ্ট নই। সবসময় কেবল সমালোচনা আর সমালোচনা, আর এই সমালোচনার কথাই তো শাস্ত্রে রয়েছে। আমরা যদি মুক্তজীব হই তাহলে কোনো কথা নেই, যেহেতু বদ্ধজীব আমরা, আমাদের বিশেষণ, সেই জন্যই আমাদের জন্য বহু কথা বলতে হয়েছে শাস্ত্রকে, গুরু বৈষ্ণবগণকেও বলতে হচ্ছে। ওষুধটা পেত, দাওয়াইটা পেত, বড় করতে পারছি না, সেই জন্য মাঝে মাঝে সুগার কোটিং দিতে হচ্ছে শোনাবার জন্য। কেন? সে তো ওষুধ গিলতে পারা যায় না, প্রলোভন দেখাচ্ছেন, শাস্ত্র প্রলোভন দেখিয়েছেন, গুরু বৈষ্ণবগণ প্রলোভন দেখাচ্ছেন, কিন্তু গুরু বুঝাব কি না ভাই যাচ্ছে, এইটাই হল সব থেকে বড় কথা। সংসারে কম বেশি সবাই আমরা গার্জিয়ান, এই গার্জিয়ানশিপ নেওয়া বড় দায়িত্বের কথা। বড় বড় রাজা মহারাজারাও বড় বড় গার্জিয়ান, সমাজে অনেক গার্জিয়ান বসে আছেন, প্রত্যেকটি গৃহস্থ ঘরে গার্জিয়ান বসে আছেন, কিন্তু গার্জিয়ানশিপটা বড় কঠিন জিনিস। শিখনও দরকার, শাসনও দরকার, এই দুটো নিয়ে গার্জিয়ানশিপ। মানুষ কি চায় সে সবসময় চায় ও আছে, মিষ্টি মিষ্টি কথা, কঠোর বাক্য, শাসন বাক্য শোনা আমাদের অভ্যাস নেই, মন খারাপ হয়ে যায়। কিন্তু শাসন যদি আমরা না মানি, শাস্ত্র যদি না মানি, শাস্ত্র উপদেশ বৈষ্ণবের উপদেশের যদি না মানি, আমাদের কল্যাণ কোথায়? গার্জিয়ানশিপ রাখতে গেলেও আমাদের অনেক কিছু আইন কানুন পালন করতে হচ্ছে, বিশেষত পরমার্থ ক্ষেত্রে। সংসারে তো একরকম জড়গালি দেওয়া যায়, কিন্তু পরমার্থ ক্ষেত্রে আরো বেশি কড়াকড়ি আছে। আর তার জন্য কামটাকে প্রস্তুত করতে হয়, সহ্য গুণ দরকার, মাথা ঠান্ডা করে বুঝতে হবে শাস্ত্রের কথা। শাসন মানে, শাস্ত্র মানে শাসন মানে, গুরু বৈষ্ণবগণের উপদেশ নির্দেশ শাসন মানে। সবটার মধ্যে তত্ত্ব দর্শন আছে, যদি আমরা গার্জিয়ানকে রক্ষা করতে চাই খুব কমপক্ষেও, তাহলে আমাদের কিছু নীতি আদর্শের কথা রাখতে হবে সংসারে। আর পরমার্থ ক্ষেত্রে যখন ঢুকতে যাই তখন তো আগেই ডিক্লারেশন দিয়েই বসতে হবে, তাহলে কোনো কথা শুনতে পাব না। বলে কিরকম গীতায় বলা হল, তদ্বৃদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেশন্তি তে জ্ঞান জ্ঞানিনঃ তত্ত্বদর্শিনঃ। তিনটে সদ্গুণ অবশ্যই আমাদের থাকার দরকার আছে, তাহলে যদি আমাদের কোনো সংশয় থাকে, সন্দেহ থাকে, কোন পরিপ্রশ্ন থাকে, তার উত্তর পাওয়া যায়। আর এই তিনটে গুণ যদি না থাকে, সার্ভিং টেম্পারমেন্ট যদি না থাকে, অনেস্ট ইনকোয়ারি যদি না থাকে, আর প্রণিপাত এগুলো দরকার আছে, তাহলে কোনো প্রশ্নের উত্তর পাই না। তাহলে আগে আমাদের ওইটুকু পালন করতে হয়। এই কিছুক্ষণ আগেই আমার জ্যেষ্ঠ সতীর্থ পূজনীয় ত্রিবিক্রম মহারাজের কাছ থেকে শুনলাম, হিরণ্যকশিপুর উপাখ্যান শিক্ষা কি, গার্জিয়ানশিপ তো থাকলো, কিন্তু গার্জিয়ানশিপ রক্ষা করতে পারছি কোথায়? মুশকিল তো ওইখানে, বড় গার্জিয়ান তো হিরণ্যকশিপু। হিরণ্য মানে সোনা দানা, অর্থ সম্পদ, আর কশিমু মানে শয্যা, অর্থাৎ ভবনমুখ চিত্তবৃত্তি। এইটাই সব পণ্য করে দিচ্ছে জগতের যত কিছু করলাম। এইখানে আলোচনা এসেছে শ্রীমদ ভাগবতে, গার্জিয়ানশিপের সমালোচনা বললেন, হ্যাঁ ঠিক ঠিক গার্জিয়ান হলে আমার থামা নাই, কিন্তু যেখানে গার্জিয়ানশিপের ভিতরে গন্ডগোল আছে সেখানে সমালোচনায় এসেছে। একটা একটা করে উদাহরণ দিয়ে গেছেন, গুরুর নশ্চাত প্রথমেই বললেন, সেই গুরু গুরু নয় যিনি আমার আত্মকল্যাণ করতে শেখেননি, তিনি আমার আত্মকল্যাণ করতে পারেন মুখ। প্রথমেই বললেন গুরুর নশ্চাত। শুক্রাচার্য অসুরকুলের গুরু, বান করতে বসেছেন বড়িরাজ, অতি দানে বড়ির পথ্য বলে কথাটা আছে বাজারে, কিন্তু অতিদান করে বড়িরাজ নিশ্চয়ই বদ্ধ দশা লাভ করেন, তিনি মুক্ত দশা লাভ করেছেন। কিন্তু জগতের লোক তারা মনে করছে বড়িরাজ বদ্ধ হয়ে গেলেন, তিনি বদ্ধ হন, তিনি দান করবেন সংকল্প করেছেন, ভগবান বিষ্ণু এসেছেন দান গ্রহণ করবার জন্য, সাবধান করে দিচ্ছেন শুক্রাচার্য কি ওরে মূর্খ, কে এসেছে জানিস, স্বয়ং ভগবান এসেছেন, তোর সব নিয়ে নেবেন। তখন কি বলছেন বলিরাজ, তুমি যদি স্বয়ং ভগবানই হন তাহলে এর জিনিসই তো আমি সবকিছু ভোগ করছি, তার জিনিসটাকে দিয়ে দেব, এতে আপত্তি কি আছে। তখন তিনি বলছেন আরে মূর্খ, সব যদি তুই দিয়ে দিবি তাহলে তুই তুই কি খাস, মূঢ়বর্তী শেষে কথম সর্বাষ্টমে বিষ্ণবে দত্ত মূঢ়বর্তী শেষে কথম, কথাটা তুই যদি সব ভগবানকে দিয়ে দিবি তাহলে তুই কি খাবি, তার মানে শিষ্য যদি কিছু না থাকে তাহলে গুরুও খেতে পারবেন না, তার মানে তারও ভগবানের প্রতি নির্ভরতা নাই, বিশ্বাস নাই। কৃষ্ণ আমায় তালে রাখে যেন সর্বকাল আত্মনিবেদন দৈন্য গুটাও জঞ্জার, এই জিনিসটা তার বিচারের মধ্যে নাই, এই জন্য ওই কথা বলছে। ওই অবস্থা দেখে তিনি মানবেন না, শুক্রাচার্যও শুনবেন না, বলিরাজ দান করতে যাচ্ছেন মন্ত্র পড়তে যাচ্ছেন জল পড়ছে না ভৃঙ্গার থেকে, নল জল পড়বার নল মুখ বন্ধ করে দিয়ে বসেন, একটা সলাকা এনে পরিষ্কার করে দেওয়া হল, কিছুক্ষণ পরে কানা শুকুর বেরিয়ে এলেন। কি ব্যাপার, শিক্ষা দিচ্ছেন জগৎকে, যিনি বিষ্ণু ভক্তি শিক্ষা দেবেন না ভগবত সেবা শিক্ষা দেবেন না তিনি আবার কি গুরু, যিনি ভগবত শিক্ষা শিক্ষা দেবেন ঠিক ঠিক ভাবে তিনি তো গুরু, ওরকম গুরুর দরকার নেই। গুরুর না সচ্চাত স্বজন ও না সচ্চাত, সেই স্বজন স্বজন নয় যে রাক্ষস হইয়া বিভীষণ বইছে ঈশ্বর সভার মাছ। কেন বিভীষণ আসছেন সরে আসছেন, কেন রাবণ থেকে না এখানে থাকা চলবে না, অনেকের সমালোচনা করেন, বিভীষণ চলে এসছেন ভগবানের কাছে শরণাপন্ন হয়েছেন, এটা সাধারণ ভোগী জগতের ভালো লাগে না, এটা তারা তার সমালোচনা করে কিন্তু ভুল করে, তারা তারা বোঝে না। তৃতীয় সজনুর পুরন্য সস্যা সজনুন সস্যা পিতান সস্যা, সেই পিতা পিতা নন, যিনি জন্মদাতা পিতা তিনি পিতা নন, বললেন না। তার যদি পারমার্থিকতা কিছু না থাকে, নীতি আদর্শ বোধ যদি না থাকে, তাহলে তাকে কি করে মানা যাবে? এইখানে এসেছে হিরণ্যকশিপুর কথা। তিনি ভগবানকে সহ্য করতে পারেন না, বিষ্ণুকে সহ্য করতে পারছেন না, বিষ্ণু আমার শত্রু, ওরে প্রহ্লাদ তুই তার পক্ষ অবলম্বন করেছিস, ভগবত বিরোধী এলিমেন্ট। তিনি কি শিক্ষা দেবেন তার সন্তানকে? তিনি নিজেই কিছু জানেন না, তিনি নিজেই ভগবত বিরোধী, তিনি কি শিক্ষা দেবেন? ঘটনা তো এইরকমই হয়েছে। আর প্রহ্লাদের যে অবস্থা, তিনি তো ভক্তিমান ভগবানে, তার দর্শন সত্য, তার জ্ঞান সত্য, সবকিছু বাস্তব, অবাস্তব নয় কিছু। সেই কথাটা এখানে প্রমাণ করবার জন্যে ভগবান নিজে স্তম্ভ ভেদ করে বেরিয়ে আসছেন। ভক্তের বাক্য সত্য করবার জন্যে প্রহ্লাদের দর্শন মিথ্যা নয়, প্রহ্লাদের বিচার মিথ্যা নয়, সেটা প্রমাণ করবার জন্য তার দর্শন ঠিকই আছে। যখন হিরণ্যকশিপু বলছেন ওর ভগবান যদি সব জায়গায় আছেন, কথা স্তম্ভে না দৃষ্টাতে, স্তম্ভের মধ্যে দেখি না কেন তাকে? নাস্তিক, তার তো সে দর্শনের শিক্ষা দেখবি কি করে? সর্বত্র কৃষ্ণের মূর্তি করে ঝলমল, সে দেখতে পায় যার আখি নিরমল, কে দেখবেন? অন্তরে দর্শন করছেন, হৃদয়ে দর্শন করছেন, ভক্ত প্রেমাঞ্জনাচ্ছুরিত ভক্তি বিলোচনে সন্তা সদৈব হৃদয়ে সুবিলোকন, সব সময়ের জন্য, এক সময়ও বাদ যায় না, কখনো ভগবানকে ভুলে বসেন না, সবসময় সেই স্মৃতি বহন করেন। তার মূর্তি আছে ভগবানের, তিনি তো নিরাকার, তিনি তো নির্বিশেষ, তিনি তো নির্গুণ, তিনি তো নিঃশক্তি, এই যত নেগেটিভ আইডিয়া আছে সব ভগবানের কাছে চাপিয়ে দেওয়া হয়েছে, নাও তুমি মরো, আমরা বাঁচি, ভগবানটা কোন আবার কি? ঠিক এই নাস্তিকতা সমগ্র জগতে প্রিগেট করছে, আজ সব শেষ করে দিচ্ছে এই নাস্তিকতা। কি করব আমরা, কোথায় যাব আমরা? আশ্চর্যের ব্যাপার, এই নাস্তিকতা সমগ্র জগৎকে পেয়ে বসেছে আজ। মশা ভগবানকে দেখেছেন? দেখাতে পারেন? বড় বড় প্রশ্ন, তারা যে কথাগুলো বলছেন সেগুলো সব বাস্তব, আর শাস্ত্রে যত কথা বলা আছে সবই গেজার ধোঁয়া, এই তাদের কথা। আশ্চর্য ব্যাপার, এই দুনিয়ায় বাস করতে হচ্ছে আমরা, আমাদের অত্যন্ত দুর্ভাগ্য এই নাস্তিক দুনিয়ায় আমাদের বাস করতে হচ্ছে, যেখানে শিক্ষাটুকু পর্যন্ত নেই সাধারণ নীতি আদর্শের শিক্ষাটুকু, তারা জগৎ চালাচ্ছে। মুশকিলের কথা, কি করব আমরা? কতটুকু লেখাপড়া শিখেছে সেইটা পরীক্ষার জন্য সেটাকে ডাকা হয়েছে, প্রহ্লাদ এসেছে করে নিয়েছেন তাকে, নিয়ে বলছেন তুমি সব থেকে ভালো পড়া কোনটা করেছো সেইটা বলো, সব থেকে ভালো পাঠ। তখন সে আরম্ভ করে দিয়েছে প্রহ্লাদ, শরণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম অম্মনম দর্চনম সক্ষম আত্মনিবেদনম ইতি পুরুষার পিতা বিষ্ণু ভক্তিশ্চেন নবলক্ষণা ক্রিয়েত ভগবত্যাতন্মন্যে উদিত উত্তম। যেই বিষ্ণুর নাম শুনেছে সব শেষ, আমার শত্রু বিষ্ণু তুই তার নাম করছিস আমার সামনে, বুঝাবার চেষ্টা করছেন। কোথা থেকে শিখলে এসব? ডাকো স্বর্ণমার্ককে, ডাকো স্বর্ণমার্ক এসে হাজির। থরথর করে কাঁপছে, বলে সব চাকরি দেয় বোঝা যায়। বলছে ব্রহ্মবন্ধ কে তত্ত্বে বিপক্ষ স্তুতি সমেতম অসার গ্রহিত বাম অবজ্ঞা দুর্মতে। এই শিক্ষা কেন দিয়েছ তোমরা? বললো আমরা সব কিছু জানি না। ও কোথা থেকে বলছি আমরা জানি না। তোমরা বলো, তোমরা শিখাম নেই না? আমরা কোনদিন শুনি নেই এসব কথা। আসলে নারদ ঋষি উপদেশ দিয়েছেন তার মায়া মা পায়া ঢুকে, গর্ভাবস্থায় প্রহ্লাদ এইসব গুলো শুনেছেন। তা কেমন ধরনের তার মেরিট, সেইসব কথাগুলো উঠুর বালকের সঙ্গে আলোচনা করছে সবসময় প্রহ্লাদ। যখনই শিক্ষক চলে যাচ্ছেন তখনই তিনি ক্লাস নিচ্ছেন। উসুর বালকগণকে তিনি বুঝাচ্ছেন, আমি শুনেছি এইসব কথা, নারদ ঋষির উপদেশ আমার মাকে দিয়েছিলেন, আমি শুনেছি, আমার সব মনে আছে। সাধারণ বক্তব্য নামতেই কিন্তু বিশেষ স্পেশাল কেস, তার জন্যই ভগবান সিংহদেব স্তম্ভভেদ করে গেলেন। দেখাচ্ছেন আমার ভক্তের দর্শন ঠিক, আমার ভক্তের বিচার ঠিক। তুমি বুঝতে পারো না, তোমার এই বুদ্ধি নাই, তোমার এই চিন্তা নেই, তোমার এই দর্শন কখনো হবে না। ঠিক এই জিনিসটাই প্রমাণ করতে যাচ্ছেন, প্রহ্লাদকে সান্ত্বনা দিচ্ছেন, অভয় দিচ্ছেন। নৃসিংহ জিনিসটা বোঝাতে পারছেন, কিন্তু বোঝাতে পারছে না। যখনই বলছেন তোকে এখনো আমি অভয় দিচ্ছি, এখন তুমি সাবধান হও, তখন কি বলল, তুমি নিজেই ভয় করছো বিষ্ণুর ভয়ে, আমারও সব ভয় নেই। ভয়ং ভয়ং অপহরণ হিরণ্যকশিপুর করে বসেই আছেন প্রহ্লাদ, সেখানে এইসব কথা হচ্ছে। বাস্তব সত্য দর্শন এইরকম, ভয়ের কোন কথা নাই। জরুরি বেদি স্বয়ং ভয়ং, এই যাদের অবস্থা তাদের আবার ভয় কি আছে? তুমি আমরা ভয় দেওয়ার কি? শিক্ষাগুলো কিরকম দেখতে হবে? পিতা আমার সস্যাৎ, এমন ধরনের পিতা তোমাকে আমার মানতে ইচ্ছা করে না। প্রহ্লাদের জন্যই নৃসিংহদেবের অবতার, ভগবান ওই রূপে এসেছেন, সান্ত্বনা দিচ্ছেন। আমার জন্যই প্রহ্লাদ তোমার অনেক কষ্ট হয়েছে, আর তোমার কোনো কষ্ট হবে না। নৃসিংহদেব বলছেন আমার জন্যই তোমার এত কষ্ট। ভগবানকে ভালোবাসতে গেলে দেখি বড় বেশি কষ্ট হয়, আর দেবদেবীগণের উপাসনা করলে অনেক সুখ শান্তি, অনেক পয়সা কড়ি, অনেক কিছু হয়, আর কৃষ্ণের উপাসনা করতে গেলে বড় কষ্ট। প্রশ্ন করে ফেলেছেন পরীক্ষিত মহারাজ, উত্তর তো রয়েছে ভাগবতে, কৃষ্ণের উপাসনা করতে গেলে বড় কষ্ট, আর আধিকারিক দেবদেবীর উপাসনা করতে গেলে অনেক সুখ সুবিধা, অল্পায় আছে সবকিছু পাওয়া যায়। সেই প্রশ্ন করে ফেলেছেন সুখদেব গোস্বামীর কাছে পরীক্ষিত মহারাজ। আশ্চর্যের ব্যাপার, সত্যায় কাজ উদ্ধার করা যাবে, এই জন্য আধিকারিক দেবদেবীর সন্মাপন্ন হচ্ছে। সাধারণ মানুষ কৃষ্ণ ভজনে একটু কষ্ট আছে, সেই জন্য ওইদিকে না গিয়ে অল্পায়াসে যেটা লাভ করা যায় সেটাই দেখি চেষ্টা করি। গীতা বলছেন কামে শ্রেষ্ঠিক জ্ঞান প্রবর্তন্তে অন্যদেবতা আলোচনা করলে কিছু সীমিত অধিকার দিয়ে ভগবান বসিয়েছেন তাদের, তাদের আলোচনা করলে কি পাওয়া যাবে? অল্প স্বল্প পাওয়া যাবে, দুনিয়াদারি পাওয়া যাবে, ভগবত ভক্তি লাভ করা যাবে, মুক্তি লাভ করা যাবে না, ভক্তি তো দূরের কথা। কি ব্যাপার? ভগবান বলছেন আমি আমার একান্ত নিজজনকে পরীক্ষা করি, আমি পরীক্ষা করার পর তাকে গ্রহণ করি, নিজত্ব গ্রহণ করি, কিন্তু তারা তো চায় না। আমি তাদের মুক্তি দিতে চাইলেও তারা চাইছেন না। কেন? মুক্তি নিতে গিয়ে যদি শেষ করে তোমাকেই আমি হারিয়ে ফেলি। অত্যন্ত চতুর যেই জন কৃষ্ণ হয়ে সে বড় চতুর, ভজন চাতুর্য, ভক্তকে কখনই ঠকানো যাবে না, শরণাগত তাকে কখনো ঠকানো যায় না। পার্থিব কোনো বস্তু দিয়ে তাকে পরীক্ষা করলে তিনি সবটাকেই বাদ দিচ্ছেন, আমার দরকার নেই, চাই না। তাহলে এমন যে ভগবান, ভগবান সব কিছু ব্যবস্থা নিচ্ছেন, দায়িত্ব নিচ্ছেন, কিন্তু ভক্ত তার উপরেও এক কাজ। হিরণ্যকশিপু মারা যাওয়ার পর নৃসিংহদেব বর দিতে চেয়েছেন প্রহ্লাদকে, বলছে তুমি আমাকে বানিয়া পেয়েছ নাকি, আমি বানিয়া নাকি? আশা স্থান নবই ভৃত্ত স্বামী নাশিস আত্মন ন স্বামী ভৃত্ত সম্মন বিচ্ছঞ্জু রাতি চাষিচ যস্তু আশিস আশাস্তে ন সৃত্ত সবই বণিক। তুমি আমার প্রভু, আমার প্রভু কখনো ঘুষ করো না, আর প্রভুর সেবার বিনিময়ে যদি সেবক কিছু চায় আমি তাকে সেবক বলেও মানি না, আর তুমি আমার তেমন প্রভু না। রীতিমত বাগযুদ্ধ হচ্ছে এমন ধরনের এই শিক্ষা কোথা থেকে পাচ্ছেন তিনি? পরম প্রেমময় ভগবানের কাছ থেকেই পাচ্ছেন এই শিক্ষা। সব যা কিছু বুদ্ধি বৃদ্ধি সব কিছু সেখান থেকেই তো আসে। সে কথায় স্বয়ং ভগবান পরাজিত হয়ে যাচ্ছেন বিচার ক্ষেত্রে। তুমি বর নাও, আমি যাকে দর্শন দেই তাকে তো কিছু আশীর্বাদ করি, তুমি বর নেবে না? না, কিন্তু আমার বরদ নাম বুঝে যাবে যদি, তুমি যদি না নাও বর, তখন কান্তে আরম্ভ করলেন প্রহ্লাদ, আমার জন্য তোমার বরদ নাম চলে যাবে? হয় না, হবে না, তা দাও বর দাও, তুমি বর চাপ। বললেন যদি দর্শটি নিয়ে কামান বরাংস্তম বর দর্শক কামান হৃদবসম সংগ্রহ ভবন্তস্তু ভরে নিয়ে বরং। পার্থিব জগতের কোন বস্তু চাইবার মতো প্রবৃত্তি যেন আমার কোনদিন না আছে, ঠাকুর আমাকে এই আশীর্বাদ কর। ঘুরিয়ে ফিরিয়ে না, এই বুদ্ধি কোথা থেকে পাচ্ছেন তিনি? ভগবানের হৃদয়। এই বুদ্ধি সাধারণ আর আসে না। ভগবানের সঙ্গে যুজছেন তিনি বিচারে, এই শিক্ষাটা তার হয়ে গেছে, ভগবান আগেই তাকে শিখিয়ে দিয়েছেন সব জিনিসগুলো বুঝবার বিষয়। পিতার মৃত্যুর পর প্রহ্লাদ কান্নাকাটি করছেন, নৃসিংহদেবের ভীষণ মূর্তি, উগ্রচণ্ড মূর্তি, কেউ তার সামনে যেতে পারছেন না। দেখা যাচ্ছে সেখানে সবাই নিজেকে পরামর্শ করে
ওই বাচ্চা প্রহ্লাদকেই বলছেন, লক্ষ্মী দেবীকে বললেন, বল না বাবু আমি যেতে পারবো না কেন কাছে। তাহলে যার জন্যই ভগবানের এই মূর্তি, প্রহ্লাদকে বললেন, বৎস প্রহ্লাদ তুমি যাও, তোমার বলুক গিয়ে সৎসঙ্গে দণ্ডবাদ। ভগবানই বাচ্চাকে কোলে তুলে নিয়ে তার মস্তকা ঘ্রাণ করছেন প্রহ্লাদ, আর বলছেন আমার জন্যই তোমার এত কষ্ট, আর তোমাকে কোনো কষ্ট করতে হবে না, যত কষ্ট দিয়েছে তোমাকে আমি তোমাকে সবসময় আমি রক্ষা করেছি। নৃসিংহদেব বলছি এই সব শিক্ষার মতো রয়েছে আমাদের, আমরা আস্তিক হব না নাস্তিক হব, বর্তমান যে দুনিয়া বাস করি আমরা নাস্তিকের সম্মান বেশি, যারা আস্তিক হতে চাচ্ছেন ভগবানের পরতমতা তারতম্য স্বীকার করছেন তাদের সম্মান নেই, নাস্তিকের বাহাদুরি বেশি এ জগৎ আজকাল। কোন দুনিয়ায় বাস করছি আমরা? ভগবানকে না মানলে, গুরু বৈষ্ণবকে না মানলে, মুনি ঋষিগণকে না মানলে আমরা খুব বেপরোয়া হতে পারি, এই জন্যই ভগবানকে উড়িয়ে দিতে চাচ্ছি, অস্বীকার করতে চাচ্ছি। কে? যারা কিছুই মানছেন না এই জগতে, তারা আবার বলছেন আমাদের মানব হবে, এটা চলবে? এ কথা পৃথিবীর বাজারে অচল, কিচ্ছু মানছেন না, অথচ বলছেন আমাকে মানো, তুমি কিছুই তো মানো না, কাকে মানো না, তোমাকে কে মানবে? শাস্ত্রকে এই যুক্তি দিয়ে বোঝানো আছে, সব বেদ প্রমাণম স্মৃতয় প্রমাণম ধর্মার্থ যুক্ত বচনম প্রমাণম এতৎ প্রমাণম নবরেত প্রমাণম হস্তস্থ কুরজাত বচনম প্রমাণম। এই প্রমাণকে যারা প্রমাণ বলে মানে না তাদের কথা কে শুনবে? এত শাস্ত্রই বুঝিয়েছেন যুক্তি দিয়ে সেসব কথাগুলো। আমরা নাস্তিক হতে চাচ্ছি, কেন না? নাস্তিকের সম্মান খুব বেশি, বলছেন এমন পিতার দরকার নেই যে পিতা সন্তানকে শিক্ষা দিতে পারছেন না ভগবতের বিষয়ে, ভগবানের প্রতি শ্রদ্ধা রাখতে হবে, তাকে মানতে হবে, শিক্ষককে মানতে হবে, শিক্ষা দিতে পারছেন না। আমার গুরুদেব এক জায়গায় ভাষণ দিচ্ছিলেন, কিছু দিতে হঠাৎ তিনি বললেন আমার খুব এটা একটা পিছন খারাপ চিন্তা আসছে, কি না আমরা যে সমাজে বাস করে আছি, উনি বক্তৃতা করছিলেন শিক্ষক প্রশিক্ষণ স্কুলে, সেখানে বললেন যে আজকাল জিটি কলেজ বিটি কলেজ তো অনেক হয়েছে কিন্তু ফাদার ট্রেনিং মাদার ট্রেনিং স্কুল কলেজ কেন হচ্ছে না? দুঃখের কথা, আসলে ট্রেনিংটা তো ঠিক হয়নি, সন্তান থাকলে তাকে যে শিক্ষা দিতে হবে আস্তিক্য শিক্ষা, সে শিক্ষা তো নেওয়া হয়নি গার্জিয়ানদের, সুতরাং তারা কি শিখাবেন সেটার অভাব হয়েছে। এই সব জিনিসগুলো আলোচনার বিষয়, পিতা না স্রষ্টা জননী না স্রষ্টা, জননী তিনি যদি ধর্মকর্ম কিছু না বোঝেন, তিনি যদি নীতি আদর্শ কিছু না বোঝেন, তাকে পরিত্যাগ করছেন। কে করলেন? ভরত মহারাজ। ভরত মহারাজ নন্দীগ্রামে তখন হঠাৎ চেয়ে ফেললেন দুটো বর, কইকেই চেয়ে ফেললেন, আর 14 বছরের জন্য বনবাস। পিতার কথা রক্ষা করতে গিয়ে তিনি বনে গেলেন, সেই ভরত ফিরে এসেছেন যখন, তখন তিনি ভরত মিলা যে উপাখ্যান রয়েছে ফিরিয়ে আনতে গেছেন শ্রীরামচন্দ্রকে। তুমি দুঃখ করো না, আমি পিতৃসত্য পালনের জন্য এসেছি, সময় হলে আমি ঠিক যাব। কথাগুলো শাস্ত্রের কথা, অভ্রান্ত সত্য। এই নীতি আদর্শগুলো কেন জগৎ নিচ্ছে না? শুধু কেমন কপটতা কুটিলতা রাজনীতি, এটা বললে তো হবে না। যে রাজনীতি ধর্মনীতিকে মানে না সে রাজনীতি অচল, যে সমাজনীতি ধর্মনীতিকে মানে না সে সমাজনীতি অচল। কৃষ্ণ গুরুগৃহে গেছেন, 12 বছর লাগে মোটামুটি ডিগ্রি কোর্স শেষ করতে। কৃষ্ণ কতদিন পড়েছিলেন গুরুগৃহে? ভাগবত আলোচনা করলে আমরা দেখতে পাচ্ছি 3 মাস। 3 মাসে সব শেষ, তার মানে কি? তার থেকেই তো সব এসেছে, সেই ভগবান থেকেই তো সব নীতি আদর্শ এসেছে, সব কিছু সঙ্গভেদ সব কিছু সব এসেছে সেখান থেকে। তা তিনি পড়তে গেছেন, না গেলে নয়। গার্জিয়ান যা করবে তাই তো আমরা করি, যদি শ্রেষ্ঠ তত্ত্বদেব ইতর জন সজৎ প্রমাণ করবে লোকস্তদ অনুবর্তকে। আইনের কথা এটা, কিন্তু আমরা তো সব বাহাদুর হয়ে উঠেছি বর্তমানে। কৃষ্ণ সেই জন্য বলছেন কর্মণি এব অধিকার মা ফলে সুখতা আচন। দেখে তো বৈষ্ণব দর্শন হয়ে গেল, মুকুন্দ বুঝলেন যে একটু ভুল বুঝেছেন। একে সঙ্গে সঙ্গে এই উচ্চারণ করবার সঙ্গে সঙ্গে সব মূর্ছিত হয়ে গেছে, অর্থসাত্বিক বিকারগ্রস্ত হয়েছে। কোথায় তার খাট পালঙ্ক আর কোথায় কি? আমার বৈষ্ণব দর্শনে ভুল হয়ে গেল, অপরাধ হয়ে গেল, ফিরে গেছেন। মহাপ্রভুর কাছে গিয়ে জিজ্ঞাসা করছেন আমার এর কি প্রায়শ্চিত্ত হবে, আমি তো সব ভুল করে ফেলেছি। শিষ্যত্ব স্বীকার করো, শিষ্যত্ব স্বীকার করছেন কার কাছে? তারই পিতার কাছে। যার কাছে ভুল করেছেন তিনি তার পিতা, ভুল বলিলেন। কিভাবে কি হয়, আমাদের তো পদে পদে ভুল, ভ্রম প্রমাদ করুণাপাঠক বিপ্রদীক্ষা এই দোষ নিয়ে বসে আছি। তারপরে 4 গৌরব আজি রয়েছে আমাদের, জন্ম ঐশ্বর্য শ্রুত স্ত্রী সবশেষ। কি করব, কোথায় যাব, কি উপায় আছে আমাদের? এতগুলো দোষ ত্রুটি, একটা একটা ইন্দ্রিয় নিয়ে একটা একটা জন্তু জানোয়ার মারা যাচ্ছে, আর যে সবগুলোকে নিয়ে বসে আছে একসঙ্গে, তার কি দুর্দশা? এক প্রমাতি সকথব না ঘাত্য য সেবতে পঞ্চবীর এব পঞ্চ। পাঁচটা নিয়ে বসে আছে, জুহৈ কতচ্চিত বিকর্ষতি মহাবিতৃপ্ত ভাগবতে উদাহরণ দিচ্ছে, 6 শপথ নিয়ে নিয়ে যারা বসে আছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, কি অবস্থা তাদের? একটা একটা ইন্দ্রিয় নিয়ে তারা মারা। করা যাচ্ছে। কুরঙ্গ মাতঙ্গ পতঙ্গ ভৃঙ্গা নীনা হতা পঞ্চবীর এই পঞ্চ কি অবস্থা পাবে আমাদের। ইন্দ্রিয় প্রমত্ত ব্যক্তি বনে যাক, বনে গেলেও তার মর্ম আছে, তার বাচন নেই সেখানে, কেন সব শেষ করে দেবে। ভগবতের বিচার বয়ান প্রমত্ত মনে বিচার যত আস্তে সহষ্ঠপতি ন জিতেন্দ্রিয় আত্মরাতে রহুদর্চ গৃহাশ্রম কিউনু করত্যবদ্ধম। অজিতেন্দ্রিয় ব্যক্তি যেখানে যাবে সেখানেই মরবে, তার মৃত্যুর ফাঁক পাতা আছে। কি হবে শরণাগত ব্যক্তি ভয় কম আছে। স্বয়ং ভগবান অর্জুনকে দিয়ে জগৎকে শিক্ষা দিচ্ছেন, হতভাগাদের শিক্ষা দিচ্ছেন, কি বলছেন, দেবী ছেষা গুণময়ী মম মায়া দূরত্ব মাম এব যে প্রবর্তন্তে মায়া মেতান তরুণ দিতে তেষামহম সমুদ্ধর্তা মৃত্যু সংসার সাগরা ভবানি ন চিরাৎ পার্থময়ী অভিষিত চেতর্শন। সেই ভগবান আমাদের দিচ্ছেন অভয়বাণী শোনাচ্ছেন, কিভাবে সব দায়িত্ব আমার, কার যার পিস্টন নেই তার সব দায়িত্ব আমার। অর্জুন মিশ্র সন্দেহ করে গীতায় শ্লোকে দাগ দিয়েছেন, অনন্য চিন্তন তোমার যে জন অপর উপাসতে তেসাং নিত্যাবি যুক্তা নাম যোগক্ষিমং বাহান্য। সন্দেহ করে লালকাড়ির দাগ দিয়েছেন, ভিক্ষায় বেরিয়ে গেছেন, সারাদিন ঘুরে ঘুরে এক মুষ্টিয়ে পাননি, আর ঠিক দুপুরবেলার আগে একটা বাচ্চা কুচকুড়ে ছেলে একটা সে সব সিধাপত্র নিয়ে এসে পৌঁছে দিয়ে গেল স্ত্রীর কাছে। যাওয়ার সময় বলছে তোমার স্বামীর ভোটটা রাগ জানো, দেখো আমার পিঠে কেমন মেরেছে আমাকে। ওই শাস্ত্রে দাগ দেওয়া হয়েছে, গীতার শ্লোকে দাগ দেওয়া হয়েছে, ওইটা লালকানিরা রক্ত এ হয়ে গিয়ে বলে দেখো আমার কেমন মেরেছে। আমি সকলের জিনিস এরকম বয়ে দিয়ে যাই সরকারের কাছে, আর আমাকে এইরকম মেরেছে তোমার স্বামী। আচ্ছা আর কি বলবো, দেখুন কি ব্যাপার, শাস্ত্রে সন্দেহ সংশয় হলে কিরকম অবস্থা, ভগবানের গায়ে লেগেছে যেটা শাস্ত্রের বাণী এইরকম সত্য, ভগবান নিজের গায়ে নিয়ে নিলেন। শাস্ত্র বাক্যে সন্দেহ করতে হয়, পরে তিনি বুঝলেন আমি অন্যায় করেছি। যুবক সীমাং বহানি ঘরে বয়ে দিয়ে যান, অনন্য চিত্ত ব্যক্তি যোগ আর ক্ষেম, অলব্ধ বস্তুর লাভকে বলে যোগ, আর তার সংরক্ষণ চেষ্টা বক্তৃত প্রয়োগ বিভাগিক অবস্থা। তার সম্পত্তি দিয়েও রেহাই নেই ভগবানের, তার রক্ষা করবার দায়িত্ব ভগবানের। তো এইসব ব্যাপারগুলো তো আছে, আমরা এইসব জিনিসগুলো আলোচনা করছি না কেন, এসবগুলো বিচার আমরা নিচ্ছি না কেন। আশ্চর্য লাগে ভগবান রম প্রেময় রাক্ষসী পুতনা শিশু খাইতে নির্দয়া ঈশ্বরে বলিতে গেলা কাল লইয়া তাহারেও মাতৃপদ দিলেন ঈশ্বরে নাভজে অবধ জীবে আনোদয়া যুগে ভক্ত বৎসল কৃতজ্ঞ সমর্থ বদান্য হেন কৃষ্ণ ছাড়ি পণ্ডিত নাই বজেন। কথাটা বলছেন তো ভগবান বেইমান নাকি, ভগবানের মতো ইমানদারে জগতে কেউ আছেন, কেউ নাই, সেই কথাই শিক্ষা দিচ্ছেন। এইভাবে তিনি কারো অকল্যাণ চিন্তা করেন না, সর্বকালিক তার কল্যাণ চিন্তা রয়েছে অনন্ত বিশ্বে অনন্ত জগতে। করতে পারি চাই নাই পারি, কিন্তু বুঝবার চেষ্টা করতে হবে। সৎসঙ্গে সাধুর সঙ্গে এসব কথা বুঝবার সুযোগ হয়, সুবিধা হয়, কিন্তু আমরা তো ওই দিকে যাচ্ছি না। যেটুকু করছি সেটুকু লোক দেখেন, তার মধ্যে যদি সতত থাকে, অনেস্টি থাকলে ভালো, অনেস্টি ইজ দি বেস্ট পলিসি। ট্রায়াল সার্ভিসকে অনেস্টি ইজ দি বেস্ট পলিসি, এটা পরীক্ষা প্রার্থনীয়, তার মানে সাধন পথ, প্র্যাকটিক্যাল ফিল্ড, সেখানে চলার দরকার আছে। ভগবত কথা শুনতে ভালো লাগে, শুনি, কিন্তু পালন করবার বেলায় করি না। কেন? ওটা তাহলে প্র্যাকটিক্যাল হল না, থিওরিটিক্যালই চলছি আমরা, প্র্যাকটিক্যাল কাজ করতে রাজি নই। শাস্ত্রের যে শিক্ষা, সেই শিক্ষাগুলো নিয়ে আমরা যদি চলতে পারি তাহলে তো ঠিক ঠিক কাজ হয়। গুরু বৈষ্ণবগণ যেসব কথাগুলো বলেন একটু গায়ে লাগে, কিন্তু কার কথা, তাতে নিজেদের কথা নয় তো, শাস্ত্রের কথা, ইউনিভার্সাল ট্রুথ, এক্সপেরিমেন্টাল ট্রুথ, সেই কথাই তো তারা বলেন, তারা তো নিজেদের কথা কিছু বলেন না। আমাদের কথা, নিজেদের কথা কেউ শুনবে না। আপনারা যারা এখানে বসে আছেন সব শাস্ত্র কথা শুনবার জন্য বসে আছেন, শাস্ত্র যা বলে সেইটা, সাধু যা বলেন শাস্ত্র তাই বলেন, আবার শাস্ত্র যা বলেন গুরু তাই বলেন, তিনটে একই লাইনে আছে। যদি একই লাইনের কথা না হয় তাহলে বুঝতে হবে গণ্ডগোল আছে, কিন্তু তিনটে কথা একই লাইনে আছে। সাধু শাস্ত্র গুরু বাক্য এই দিনে করিয়া ঐক্য, আর না করিহ মনে আচ্ছা, কথাটা আছে তো, তিনটে এক লাইনে থাকবে। আমি শাস্ত্র মানি মশায়, গুরু বৈষ্ণবের কথা মানি না, বলে আপনার ভুল থিওরি। গুরু বৈষ্ণব মানেই হচ্ছেন তারা শাস্ত্রের কথাই বলে পড়ে। যখন কোন বিচার গ্রন্থি উপস্থিত হবে আমাদের, তখন শাস্ত্রই তো প্রমাণ, এই কথাই তো গীতায় বলা আছে, তৎসমাৎ শাস্ত্রম প্রমাণান্তে কার্য আকার্য ব্যবস্থিত, কথা ঠিকানা আছে। আমরা সেই শাস্ত্র বাক্য মানতে যাচ্ছি না কেন? কেন মানতে চাচ্ছি না? মানলে অসুবিধা আছে আমাদের, ভাবি মনে করি, সেই জন্য শাস্ত্র মানতে ইচ্ছা করে না। তাহলে কি করবো? মহাজনের হৃদয় গুহায়, পাহাড়ের গুহার মধ্যে নাই। বেদা প্রমাণ স্মৃতয় প্রমাণ ধর্মার্থ যুক্তম বচন প্রমাণ, ঠিক সেইরকম ধরনের তোপাকরকি ধর্মের প্রশ্নের উত্তরে ওইরকমই আছে। জ্যেষ্ঠ মতঙ্গন ভিন্ন না, সাবৃষ্টির জ্যেষ্ঠ মতঙ্গন ভিন্ন, তাহলে কিরকম হল? ধর্মেশ্বর তত্ত্বে নিহিতং গুহায়াম। আচ্ছা, ঋষিগণের মত একরকম নয় না, বিভিন্ন রকম হয়ে যাচ্ছে তো, নানা মুনির নানা মত। যখন রাজা পরীক্ষিত 7 দিন মাত্র কর্মায়ু আছে, আমি কি করব? এই 7 দিনের ভিতরে আমাকে ভগবানকে পেতে হবে, ব্যবস্থা নিয়েছেন ঋষিরা, বিভিন্ন কথা বলেছেন। কেউ বলেছেন হে মহারাজ আপনি কর্মাচরণ করুন, কেউ বললেন আপনি জ্ঞানানুশীলন করুন, কেউ বললেন আপনি তপস্যা যোগদান লাগিয়ে দেন, ভক্তির কথা বলছেন না কেউ, যেটা আসল কথা সেটা কেউ বলছেন না। তাহলে তো এদের মধ্যে তো ক্লাসিফিকেশন আছে দেখা যাচ্ছে, অথচ উদাহরণ দেওয়া আছে, জানুচার সর্বভূত তৃষ্ণাঙ্গাবর্তী সংযমী তৃষ্ণাঙ্গা প্রতিভূতানি টানি চা পশ্চাৎ উদাহরণগুলো তো দেওয়া আছে, কাকে মানবো আমরা, কাদের মানবো? ত্রিকালক করেছি, সত্য সন্ধরেছি, তাদের আবার সংশয় আসে কেন, সন্দেহ আসে কেন? ভগবান ওটা করিয়ে দিচ্ছে, জগৎকে শিক্ষা দেওয়ার জন্য তাদের মধ্যে ওই রকম ভাবটাকে দিয়ে দিচ্ছে। সবটা তো আমাদের বুঝবার বিষয়, ভগবান একটা শিক্ষা দেবেন। রিকার্ড করেছি তাদের ভিতরে কেন ওরকম সন্দেহ করে দিচ্ছেন? সরস্বতী নদীর তারা বসে আছেন, কেন তাদের ভিতরে সংশয় এলো? যারা তত্ত্ব দর্শন জানেন তাদের ভিতরে কে শ্রেষ্ঠ? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মধ্যে শ্রেষ্ঠ কে? এই সংশয় আসছে কেন তাদের মধ্যে? তত্ত্ব প্রতিষ্ঠিত হবে সেই জন্যই এরকম একটা সংশয় করে দিয়েছেন। ভৃগুকে পরীক্ষা করতে পাঠিয়েছেন, ভৃগু দুই জায়গায় ফেল করেছেন, প্রথমে ব্রহ্মার কাছে, দ্বিতীয়বার শিবঠাকুরের কাছে ফেল করেছেন, তৃতীয়বার ভগবানকে পরীক্ষা করতে গেছেন। ভগবান বললে আমি ফেল করবার ছেলে নই বাবা, তুমি পরীক্ষা করতে এসছো, তুমি পরীক্ষক আর আমি পরীক্ষা দেবে বাবা, আমি ফেল করি না কখনো। কান্নাকাটি আরম্ভ হয়েছে, আমি তোমার বুকে কি করে লাথি মারলাম তুমি জানো? কান্না আরম্ভ হয়েছে, যত ব্যবস্থা দিচ্ছেন কোন ব্যবস্থা তিনি নিতে পারছেন না। সবই পারেন তিনি, কর্তম অকর্তম অন্যতা কর্তম ইতি চর, তার পক্ষে সবটাই সম্ভব। তাকে তিনি গরুড় করতে পারেন, তাকে গরুড় করে ওইছে দয়াময়, সেই দয়াময় ভগবান ওই রকম। কাকে কিভাবে কিরকম শিক্ষা দিচ্ছেন তিনি জানেন, কাকে কিরকম শিক্ষা দেবেন সে তারই জানা আছে, অন্য কারো জানা নেই। সেই ভগবানের অপিতুপি করুণা যদি আমরা পাই আমাদের কল্যাণ। আবার বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়, মহান তামর প্রতি হবেন সদয়, ওকে অস্বীকার করলে হবে না। গুরু বৈষ্ণব মিডিয়াকে অস্বীকার করলেও হবে না। তারপরে যদি আমার কাজ উদ্ধার করতে হয় তাহলে দরকার মিডিয়াকে ধরতে হবে। শাস্ত্রের সব বিচারগুলোই তো রয়েছে, আমরা আমাদের সুবিধা অনুসারে কিছু নেব, আর যেটা আমার পক্ষে খারাপ সেটা নেব না, সুবিধাবাদী কথা। এরা তো অপরচুনিস্ট, সুবিধাবাদী, স্বার্থী, স্বার্থপর হবে না। বাস্তব সত্য গ্রহণ করবার জন্য হৃদয়ে প্রস্তুত করতে হবে, সেই কথাই বলা আছে শাস্ত্রে। মিথ্যা নয় সরল বাক্য, ঈশ্বর আনন্দ চাকসত্তম, অধিকার বিচারের কথা আছে। তার পরীক্ষা আমরা করব, ভগবানের পরীক্ষা আমরা করব না ভগবান আমাদের পরীক্ষা করবেন? ভগবান আমাদের পরীক্ষা করবেন, এটাই আইনসঙ্গত কথা। এটাই হয়েছে, ভগবান পরীক্ষা করছে, পরীক্ষায় পাশ করলে পরে আমাদের কিছু মঙ্গল আছে, কিন্তু পরীক্ষা না করে ভগবান তো নিজত্ব গ্রহণ করেন না। এ কথা তো কৃষ্ণ নিজেই বলছেন, যাহা মনে করেন না আমি হরিচ্ছে তত্ত্ব। তাহলে আমরা কি শিক্ষা পাব? ভগবানের কাছে পরীক্ষা দিতে গেলে আগে প্রথম পরীক্ষাই হচ্ছে হরিষ্যে তত্ত্বাংশনি, তত অধানন্ত জন্তেষ্ট স্বজনা দুঃখ দুঃখিতম। সংসারে আমরা বসে আছি, সামান্য একটু ইদিক ইদিক হয়ে গেলেই ভগবানের পরীক্ষা শেষ, ভগবানকে খারিজ করে দিচ্ছি আমরা, যেন আমরাই মালিক, তা তো নয়, জিনিসটা তা নয়, সম্পূর্ণ উল্টো। ভগবানকে খারিজ করার ক্ষমতা আমাদের নেই, কিন্তু তার সব ক্ষমতাই আছে। সেই কথাই তো শিক্ষা দিচ্ছেন তিনি। ভগবানের কাছে পরীক্ষা দেবো আমরা, এই জগৎ পরীক্ষা, এখানে আমাদের পরীক্ষা দিয়েই দিতে হবে। পরীক্ষা দেবো না কথা বলা চলবে না, আবার পরীক্ষা দিতে গিয়ে সেখানে আনতে আমি চলবে না, আইন অনুসারে পরীক্ষা দিতে হবে, পাশ করতে হবে। সব জিনিসটাই তো আইনের পরে আছি, তত্ত্ব সিদ্ধান্তের পরে আছি, তত্ত্ব সিদ্ধান্ত আমরা বুঝি না। মশাই শুধু গল্প করুন, শুধু গল্প গিলব আমরা, এতেই অভ্যস্ত আমরা। বিশ্বাসের গল্প শুনবো, অ্যারেবিয়ান নাইটস এর গল্প শুনবো, এই আমাদের তৈরি হয়েছে অবস্থা। সত্য কথা শুনবো না, যুক্তি মানব না, যে কোনো প্রকারেই হোক তত্ত্ব দর্শনকে অস্বীকার করবো, এইটি হয়েছে আমাদের বর্তমানে বাহাদুরি। এই বাহাদুরিতে কোনো ভালো কিছু নাই। সত্যই যদি কল্যাণ লাভ করতে হয় শাস্ত্র কথা মানতে হবে, গুরু বাক্য মানতে হবে, বৈষ্ণব বাক্য মানতে হবে, ভগবানকে মানতে হবে। সেইটাই হলো আমাদের সনাতন আর্য ঋষিগণের শিক্ষা। এই শিক্ষাকে বাদ দিয়ে উল্টো পাল্টা করলে হবে না কিছু, দুনিয়া চলবে না। এই সমগ্র জগৎ চক্র সুবিন্যস্ত উপায়ে চলছে যেহেতু উপরওয়ালা আছে, এইটাই হলো যুক্তির কথা, অস্বীকার করার কোন উপায় নেই। নাস্তিক না হয়ে আস্তিক হলেই ভালো, তার মধ্যে অনেক কিছু আছে, প্রাপ্তি আছে। নাস্তিকের গতি নাই, নাস্তিকের গতি নাই কোনো ভালো, এই কথাই বলছেন। সাধন ভজনে সুযোগ সুবিধা পাওয়ার জন্য লোকের প্রশংসা করাই ভালো, এ কথাও বলা আছে তুলনামূলক আলোচনায়। আর সমালোচনা করোনা বৃথা, আবার সমালোচনা প্রয়োজনও আছে। পরস্বভাব কর্মাণি ন নিন্দেত না প্রশংসে কথা বলা আছে, কিন্তু এর মধ্যে প্রশংসা করলে আমাদের সুবিধা আছে। সাধন ভজনের সময় পাবো আমরা, আর তা নয় বৃথা তর্ক করে করে আমাদের জীবনটা চলে যাবে। গুরু বৈষ্ণবগণ যে তর্ক করেন এটা কি পজিটিভ সাইডে, নেগেটিভ সাইডে না, এটাও বুঝতে হবে। মঙ্গলের জন্য কি মঙ্গল, খাওয়া থাকা পারার মঙ্গল না, আত্যন্তিক মঙ্গল, ভগবত ভক্তি লাভের জন্য, সেই মঙ্গলের জন্য খাওয়া দরকার। ভগবান বিষ্ণু তার সেবা করলে পারে আমাদের করবে, অন্য কোনো বিষয়ে করবে না। শুধু ভালো করা থাকা এর ভিতরে কোনো ভালো জিনিস নাই, সেটা আর্য ঋষিগণ বুঝেছেন, ভগবান বুঝেছেন, গুরু বৈষ্ণবগণ বুঝেছেন। তাই আপনাদের কাছে অনেক দুঃখের সঙ্গে এসব কথাগুলো আলোচনা করেন, অনেক বাজে বাজে কথা বললাম আমি আপনাদের কাছে, আপনারা আমাকে ক্ষমা করবেন। নিজের মনে কেন আমি আমার নিজের কথা কিছু বললাম না, সব শাস্ত্রের কথাই বললাম, গুরু বৈষ্ণবের কাছে যেসব কথা শুনি সেই সব কথাই বললাম। উত্তরটা হচ্ছে সুষ্ঠুভাবে হওয়া দরকার,
প্রচারিত কবি সাহিত্যে তিনি বলছেন, যেদিন নিজে ভজন দেখি নিজেতে ঘটন হয়, চরণ কিন্তু দেখিয়া গঙ্গার যুগ না সীমা পায়। তাহলে ক্ষেত্র দুটো, যে নিজেতে সাধন ভজনের কথা নাই, ভগবানের অনুশীলন নাই, নামানুশীলন নাই, শিবানুশীলন নাই, সে মৃত অন্তপুর সে কথা বলা আছে। কিন্তু সাধন বটে সেই গৃহই আবার গ্রহণগাম হতে পারে। ভক্তগণের কল্পনার মধ্যেও আমরা দেখতে পাই যে যে গৃহে ওই কথা আলোচনা হয় না, নিত্য শ্রী ভগবানের সেবা ক্রিয়া হয় না, সেই গৃহে আমি বাস করব না কথা বলা আছে। তিনি ঘুরিয়ে দিয়ে বারবার সেই কথাটাই বুঝাবার চেষ্টা করেছেন। মনে হয় যে শুধু এই নেগেটিভ সাইড তিনি বলছেন, পজিটিভ সাইড তিনি বলছেন না, জিনিসটা তা আমার এটা বাচনাভঙ্গি। এক একজন বৈষ্ণবের ওই রকম এক একটা দিক থাকে, তত্ত্বদর্শন বলবার বুঝাবার, ঠিক সেইভাবে তিনি বলেছেন তার স্বাভাবিকভাবে। মূল কথা হচ্ছে আমাদের যে কোনো বিষয়ে অনুশীলন হোক না কেন, সেই অভ্যাসীয় অনুশীলন সেটা যেন বাস্তবরূপে হয়, ঠিক ঠিকভাবে হয়, আন্তরিকভাবে হয়, এই দিকটার বক্তব্য বিষয় ছিল। সময় সঙ্গে সময় হয়ে গেছে, আমি আমার বক্তব্য এই রাখছি, আবার সময় পেলে আবার আপনাদের কাছে একটু আলোচনা করবো।
এত বড় হনুমান এই যায়,